Harrison Rowe.
নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমি প্রত্যয়। আপনাদের সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ঘোরাফেরা অবশ্যই করবেন, কিন্তু মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজারটা নিতে ভুলবেন না, কারণ আমরা যেই ভূতগুলোকে আপনাদের বাড়িতে পাঠাই তারা মাঝ রাস্তা থেকেই ফিরে আসবে, গল্পটি আর শুনতে পারবেন না। আমাদের মিডিয়া পার্টনার চীনে পটকা একটি ইবুক পাবলিশ করেছে, লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাশী কবিরাজের গল্প। এই গল্পের কথক ও কাশী কবিরাজের ভূমিকায় আমি প্রত্যয়, জমিদারের চরিত্রে গল্পের জন্য চ্যানেলে সৌমেন সাহা, গল্পের অন্য একটা চরিত্রে অনন্যা রায় চৌধুরী। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাশী কবিরাজের গল্প। লাইটস আউট।
আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায়। জিজ্ঞেস করলেই বলে,
এই যাচ্ছি শঙ্করপুরে রোগী দেখতে ভায়া।
একদিন বলল,
এই নৈহাটি যাচ্ছি রোগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব।
সেখানেও আপনার রোগী আছে বুঝি?
সব জায়গায়, কলকাতায় মাসে দুবার যেতে হয়।
আমার হাসি পায়। কাশী কবিরাজ গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে, জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এত যদি পশার তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল, বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে চলছে ব্যাগ হাতে। ডেকে বললাম,
ও কবিরাজ মশাই, এ শুনুন শুনুন, কোথায় চললেন? এ বৃষ্টি আসছে যে।
কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল। সে বলল,
এই একটু রানাঘাট যাচ্ছিলাম এই ট্রেনে, এই রুগী ছিল।
কে রুগী?
একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে, সব ডাক্তারে জবাব দিয়েছে, তিনবার এক্সরে করতে গিয়েছিল। আমি বলেছি ও সব এক্সরে টেক্সরে আমার সঙ্গে লাগবে না, আমার মুখই এক্সরে।
আমার হাসি পেল। নিজের যদি অত গুণ তবে দোচালায় বাস করে কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোক তোমাকে বড় কবিরাজ ভাববে? কবিরাজ মশাই একটু চা খেয়ে যান।
তা খাওয়াও ভাই, এই বৃষ্টি এলো, একটু বসেই যাই।
তাহলে আপনার পশার তাহলে বেশ বেড়েছে বলুন।
বাড়বে কি ভায়া, বরাবর আছে, আমি তান্ত্রিক কবিরাজ, যে কেউ সারাতে পারবে না তা আমি সারাবো।
বলেন কি,
এজন্যই তো আমার পশার, শুধু ঝাড়ানো কারানো।
আচ্ছা বলছি, ইয়ে ঝাড়িয়ে রোগ সারিয়েছেন?
আরে পাগল, বলে কি, এই বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি।
বটে,
তোমরাই ইংরেজি লেখাপড়া জানো কি না, এই সমস্ত অবিশ্বাস করো আমি জানি, ভূত মানো।
এই রে ঝাড়ফুঁক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছাল। কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি। বললাম, ইয়ে মানে যদি বলি মানি না?
তা তো বলবেই, ইংরেজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে, রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। চা এসেছে? তাহলে একটা গপ্প শোনো বলি। আমার নিজের চোখে দেখা।
খুব জোর বৃষ্টি এসে পড়ল, চারিদিক অন্ধকার করে এল। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল। কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আচ্ছা কবিরাজ মশাই, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি?
না, কোনোদিন যাইনি।
নাম জানতেন?
খুব। আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ।
যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত?
সন্ধ্যের কিছু আগে। আচ্ছা তারপর শোনো।
কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল। সেকেলের নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, দু তিন মহল বাড়ি, দেউড়ির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ। তবে এসবই ভগ্নপ্রায়, পূর্বে সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অশ্বত্থের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিকের গর্ত, কাঠবিড়ালির বাসা, সামনে বড় একটা আধমজা দিঘি পানায় ভর্তি। সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো। আমি বললাম, কি ভাব?
সে তোমায় বলতে পারিনি ভায়া, ভয়ও না আনন্দও না, কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি, এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না কিন্তু আমার হয় বাপু এমনি।
অন্য কোথাও কি হয়েছে এরকম?
আরও দু একবার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই, এ তারপর বলি, শোনো না।
তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল। 10 বছর বয়সে একটি ছেলের টাইফয়েডের জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়াল। রোগী সুস্থও হয়ে উঠল। অনেক রাত্রে কাশী খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত, উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গিলাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থাই অতি পরিপাটি। আমি বললাম, বড় লোকের বাড়ির বন্দোবস্ত।
হাজার হোক, বনেদি ঘর তো, এই যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায়?
আচ্ছা তারপর? কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি। এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে। কাশী খুব আশ্চর্য হয়ে গেল, এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়িতে ঢুকলো কে? ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হল, যতটুকু দেখেছে তা থেকে। এই যাক, সে এসেছে কবিরাজি করতে, অত শত খোঁজে তার কি দরকার, যে যা ভালো বোঝে করুক। আমি বললাম, রাত তখন কত?
রাত 1টার কম নয়, বরং বেশি।
যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই?
না মশাই, এই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত, তারপর কোদালে নদী। কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়, তার উপারে বলরামপুর গ্রাম।
আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে?
হাত পায়ে যতটুকু খোলা, ধপধপে ফর্সা, আধ জ্যোৎস্না রাত, আমি দিব্যি টের পাচ্ছি, মুখখানাও বিশি, ঘুমটায় ঢাকা ছিল।
বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল?
এ আগে না।
আপনাকে টের পেয়েছিল?
কোনো দিকে না চেয়ে হনহন করে বাড়ির মধ্যে ঢুকে গেল।
কাশী কবিরাজ নির্বিরোধী ভালো লোক, সে জলের গ্লাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল, কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগল। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমাবার জন্য নয়, কাশী কবিরাজ অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট, সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে? মিনিট খানেক পরে কাশী হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল। বউটি ক্রমে দূরের মাঠের দিকে চলে যাচ্ছে, জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম,
আচ্ছা কবিরাজ মশাই, বলছি মাঠের দিকে কি সে একা গেল?
একদম একা, আর অত রাত।
আপনি তখন কি ভাবলেন?
আমি আর কি ভাববো মশাই, একেবারে অবাক। এত রাতে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিও নি।
কাশী কবিরাজ সাত পাঁচ ভাবছে, কিন্তু এমন সময় বাড়ির মধ্যে থেকে কে ছুটে এসে বলল,
শিগগিরই আসুন কবিরাজ মশাই, এই রুগী কেমন করছে?
কাশী গিয়ে দেখে রুগীর অবস্থা সত্যি খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয়। যাই হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটুনির পরে রুগী খানিকটা সামলে উঠল, তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউড়ির ঘরে। পরের দিন রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল। জমিদারবাবুর মন বেশ ভালো, প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন। খাবার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো, মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। কবিরাজ খুব খুশি, জমিদারবাবুও বেশ প্রফুল্ল। সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনির ছিল না ওর। সকাল সকাল খেয়ে শয্যা আশ্রয় করল, কিন্তু ঘুম আসতে তার দেরি হতে লাগল। কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময় কাশী কবিরাজ দেখল সেই ঘুমটা পড়া বউটি দেউড়ির দিকে ঢুকে অন্দরের দিকে চলছে। বলতে কি, কাশী কবিরাজের বড় বিস্ময় বোধ হল। কি সাহস মেয়েটার, এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতেও ভয় কি করে করে না? মিনিট পনেরো কেটে গেল, কি বিশ মিনিট। তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকল। আমি বললাম, আপনার ঘরে?
হ্যাঁ, একেবারে আমার সামনে।
ঘরে আলো ছিল?
বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হ্যারিকেন জ্বলে।
ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘুমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে সম্ভ্রমের উদ্রেক হয়, এমনি চেহারা। কাশী কবিরাজকে বলল,
তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে।
বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বলল,
আপনি কে মা?
আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কি না?
মা, আমি চিকিৎসক, রুগী দেখতে এসেছি, আমার কাজ না সেরে আমি কি করে যাব?
তুমি এ রুগী বাঁচাতে পারবে না, কাল সকালে তুমি চলে যাও এখান থেকে।
কি করে আপনি জানলেন রুগী বাঁচবে না?
আমি ওর মা, ওর সৎমা। ওকে খুব কষ্ট দিচ্ছে, সে কষ্ট আমি দেখতে পারছি নে। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই। তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না।
কাশীনাথ কবিরাজ তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি। সে আমতা আমতা করে বলল,
আপনি আপনি কোথায় থাকেন?
আমি মারা যাওয়ার পরে আজ 4 বছর হলো। ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়ে যাবই। তুমি কেন অপযশ করবে? ঘরের ছেলে, ঘরে ফিরে যাও।
কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই। তবুও সে হাত জোর করে বলল,
মা আমার একটা কথা, আপনি জমিদার বাবু, আপনার স্বামীকে সব বলি, তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন, ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত।
বউটি বললেন,
তারই পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি?
ও কথা বলবেন না মা, আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব দিকে বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকেই। আমি আজ আমি আমি আজই সব বলছি তাকে খুলে। যদি তিনি তার এ পক্ষে স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে তবে আপনি আমাকে কথা দিন, ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না। আমি চেষ্টা করি মা।
করো
বলেই মূর্তি অদৃশ্য হল না, কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে রাত্রে শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, বলেন কি?
হ্যাঁ মশাই।
আচ্ছা, এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়?
দিব্যি মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও। কথাবার্তা তো বললাম, আমার কোনো ভয় হলো না। একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনে হলো।
মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশীকে ডাকতে এলো। রুগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন এমনই ভালো ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদার বাবুকে বলল,
আপনার সঙ্গে আমার একটু কথা আছে, একটু বাইরে চলুন।
আমি বললাম, বাইরে এসে সবটাই কি ওনাকে বললেন?
হ্যাঁ, গোড়া থেকে বললাম। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানেই দাঁড়িয়েছিলেন।
বিশ্বাস করলেন?
কেঁদে ফেললেন, বললেন,
আমি জানি, আমি এই অসুখের সময় একদিন ওকে শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখেছি।
তার পরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। জমিদার বললেন,
আমি জানি ওর সৎমা ওর উপরে খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো, এ সংস্রবে আর আনবো না। আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি, আপনি তাকে জানাবেন।
রাত ভোর হয়ে গেল, রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে থাকল। 11 দিনের পর কাশী কবিরাজ পথ্য দিলে তার রোগীকে।